রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ তোমাদের মা। এরই ধারাবাহিকতায় উম্মাহাতুল মুমিনিন সিরিজে আমরা একে একে আলোচনা করেছি দশজন উম্মুল মুমিনিন এর জীবনী সম্পর্কে। আর আজকের পর্বে আমরা জানব এমন একজন উম্মুল মুমিনিন সম্পর্কে যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী, অর্থাৎ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাদশ বা এগারোতম স্ত্রী। যেহেতু উম্মুল মুমিনিনদের মধ্যে দুইজন অর্থাৎ খাদিজা বিনতু খুয়াইলিদ এবং জায়নাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছেন, এ কারণে সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন নবম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট নয়জন স্ত্রী জীবিত ছিলেন সেই সময়ে। কে তিনি, কী তার নাম, তার নামটা একটু পরেই বলছি। তবে তার আগে শুনুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়েছিল তখনকার পরিস্থিতি। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন। নবীদের স্বপ্ন সত্য, কারণ সেগুলো ওহির অন্তর্ভুক্ত। এ কারণে সেই স্বপ্নের কথা শুনে সাহাবায়ে কেরাম খুবই খুশি হলেন। তারা ভাবলেন এবার তারা উমরা করতে পারবেন। সেই মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে, অর্থাৎ বিগত ৬ বছর ধরে মুসলিমদের জন্য মক্কায় প্রবেশ করা ছিল নিষিদ্ধ। এ কারণে তারা হজ উমরা করতে পারতেন না, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে পারতেন না। সেই স্বপ্নের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা দিলেন ১৪০০ সাহাবি নিয়ে। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর বাধা দিল মুশরিকরা। ওরা বলল, আপনারা মক্কায় ঢুকতে পারবেন না। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি, উমরা করেই চলে যাব। তবুও কথা শুনতে চাইল না কাফিররা। এরপর দুই পক্ষে অনেক আলোচনা হলো, শেষমেশ একটা চুক্তি করতে বাধ্য হলো কাফিররা। তখন ওরা বলল, এ বছর নয় আগামী বছর উমরা করতে পারবেন আপনারা, তখন আমরা কোনো বাধা দেব না, তিন দিনের জন্য মক্কার বাইরে চলে যাব, উমরা শেষ করে তিন দিন পর আবার আপনারা সবাই চলে যাবেন মদিনায়। এই শর্তে রাজি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তিনি সাহাবিদেরকে নিয়ে উমরা করতে এলেন। তখন পাহাড়ের উপর থেকে এই দৃশ্য দেখছিল মক্কার মুশরিকরা। এটা টের পেয়ে মুসলিমরা হাঁটার গতি এবং শক্তি বাড়িয়ে দিলেন, যেন মুসলিমদেরকে দুর্বল মনে না করে কাফিররা। মুসলিমদের শক্তি এবং উৎসাহ দেখে কাফিররা আশ্চর্য হয়ে গেল। তারা অবাক হয়ে দেখতে লাগল সাহাবিদেরকে। এমন সময় মক্কার এক অভিজাত নারী ভাবছিলেন অন্য কথা। তিনি ভাবছিলেন শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিছুদিন আগেই বিধবা হয়েছিলেন সেই অভিজাত নারী, তাই তিনি ভাবছিলেন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য হতো তার। এই ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে চাইলেন তিনি। তিনি মনের এই কথাটি গিয়ে বললেন তার বোন উম্মুল ফাদলের কাছে। উম্মুল ফাদল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। স্ত্রীর কাছে এসে সেই নারীর পাঠানো প্রস্তাবের কথা শুনলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এরপর আব্বাস রাদিয়াল্লাহু এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাকে জানালেন সব কিছু। সেই নারীর নাম, পরিচয় এবং বংশমর্যাদা শুনে তাকে বিয়ে করতে রাজি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন সেই অভিজাত নারী, তার পরিচয় আমরা একটু পরেই দিচ্ছি। তবে তার আগে শুনুন তার বোনদের কথা। তার এক বোন উম্মুল ফাদলের কথা তো এইমাত্রই বলেছি। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু আনহা, তার আসল নাম লুবাবা, তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী। খাদিজা এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহুমার পর তিনিই ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী। আর উম্মুল ফাদল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, অর্থাৎ তিনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। সেই অভিজাত নারীর আরেক বোন সালামা বিনতে উমাইস, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজার স্ত্রী। আরেক বোন আসমা বিনতে উমাইস, তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী। আমরা জানি মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। তখন আসমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর আসমাকে বিয়ে করেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সেই অভিজাত নারীর আরেক বোন লুবাবা আস-সুগরা, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদের মা। অর্থাৎ সেই অভিজাত নারী, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালা। এমনই সব নামী দামি সাহাবিদের সাথে ছিল তার বোনদের আত্মীয়তা। এখানেই শেষ নয়, উম্মুল মুমিনিন জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার কথা কি আপনাদের স্মরণ আছে? তিনি ছিলেন সেই অভিজাত নারীর সৎ বোন। তাহলে একবার ভেবে দেখুন কত ভাগ্যবতী এবং অভিজাত বংশের ছিলেন সেই নারী এবং তার বোনেরা। এমন বংশের মেয়েকে বিয়ের প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? তাই তাকে বিয়ে করতে রাজি হলেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম। এবার আর রহস্য নয়, চলুন এবারে শোনা যাক সেই অভিজাত নারীর নাম। তিনি হচ্ছেন বাররা বিনতে হ্যারিস। রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে বিয়ের পর তিনি হয়ে যান উম্মুল মুমিনিনদের একজন। তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার বাররা নামটি পরিবর্তন করে দেন এবং নতুন নাম রাখেন মাইমুনা, যার অর্থ ভাগ্যবতী বা বরকতময়। সুতরাং আজকে আমরা যে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে আলোচনা করছি তার নাম মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহা। সত্যিই বড় ভাগ্যবতী এবং বরকতময় ছিলেন তিনি, কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হতে পারা নিঃসন্দেহে বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয়। চাইলেই এই সৌভাগ্য পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মনোনীত করেন, কেবলমাত্র তারাই রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেয়েছেন। উম্মুল মুমিনীনদের মধ্যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বশেষ। তাকেই সবার শেষে বিয়ে করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম। এরপর আর কোনো নারী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। উম্মুল মুমিনীন মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই চারজন বোনের একজন, যাদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন এই বোনেরা মুমিনা। তারা হলেন মাইমুনা, যিনি ছিলেন উম্মুল মুমিনীন। অন্যজন হলেন উম্মুল ফাদল, যিনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তৃতীয়জন হলেন আসমা বিনতে উমাইস, যিনি ছিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আর চতুর্থ বোন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সালামা বিনতে উমাইস, যিনি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সৎ বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছেন এই বোনেরা মুমিনা। মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহার পিতার নাম আল হ্যারিস ইবনে হাজান ইবনে বাজির ইবনে হুজম ইবনে রুয়াইবা ইবনে আবদুল্লাহ ইবনে হিলাল ইবনে আমর। সুতরাং তিনি ছিলেন নাজদের বিখ্যাত গোত্র বনু হিলালের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ, এবং যাকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি। কেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাকে এভাবে একটি কৌতূহলোদ্দীপক নাম দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ কিছুক্ষণ আগেই আমরা হিন্দ বিনতে আউফের মেয়েদের সম্পর্কে আলোচনা করেছি। হিন্দ বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহার দুই মেয়ে ছিলেন উম্মুল মুমিনিন, আর বাকি মেয়েদের মধ্যে তিনজনকে তিনি বিয়ে দিয়েছিলেন নামি দামি বড় বড় সাহাবিদের সাথে। শুধু তাই নয়, মাইমুনা রাদিয়াল্লাহু আনহার অন্যান্য বোনদের বিয়েও হয়েছিল বড় বড় গোত্রপতি বা গোত্রের নেতাদের সাথে। ডক্টর মুহাম্মদ হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার আট বোন ছিলেন, তাদের প্রত্যেককেই বিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গোত্রের বড় বড় নেতাদের সাথে। ইসলাম গ্রহণের আগে মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহার একাধিক বিয়ে হয়েছিল। মাইমুনার প্রথম স্বামী ছিলেন মাসুদ ইবনে আমর আল সাকাফি। তার সাথে তালাকের পর মাইমুনার বিয়ে হয়েছিল আবু রুহম ইবনে আব্দুল উজ্জার সাথে। দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি বিধবা হয়ে যান। উল্লেখ্য, মাইমুনার পূর্বের স্বামীদের কেউই মুসলিম ছিলেন না। এরপর সপ্তম হিজরির জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহা। তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 26 বছর কিংবা মতান্তরে 36 বছর। আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হ্যারিস রাদিয়াল্লাহু আনহা ঠিক কোন সময়ে ইসলাম গ্রহণ করেছেন এই সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায় না। তবে ধারণা করা হয় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরবর্তী কোনো এক সময়ে, অর্থাৎ প্রথম হিজরি থেকে সপ্তম হিজরির মধ্যবর্তী কোনো এক সময়ে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় স্বামী যখন ইন্তেকাল করেন তখন তিনি বিধবা হয়ে যান এবং অসহায় হয়ে পড়েন। মাইমুনার দ্বিতীয় স্বামী বাস করতেন মক্কার বাইরে একটি দূরবর্তী এলাকায়। এ কারণে ততদিন পর্যন্ত মক্কার বাইরে স্বামীর সেই ঘরে বসবাস করতেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এর পরবর্তী ঘটনা সম্পর্কে সিরাত গ্রন্থগুলোতে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার চুক্তির পরের বছরে উমরাতুল কাজা আদায় করার জন্য মক্কায় আসেন তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন এবং তিনিও মক্কায় বসবাস করতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজা উমরা আদায় করতে এসেছিলেন সপ্তম হিজরিতে। তখনই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর আগেই আমরা বলেছি এই বিষয়টি প্রথমে তিনি জানিয়েছিলেন তার বোন উম্মুল ফাজল রাদিয়াল্লাহু আনহাকে। আর উম্মুল ফাজল এই কথা জানান তার স্বামী আব্বাসকে, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপর তার সাথে আলোচনা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েতে নিজের মত বা সম্মতি প্রদান করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে যান জাফর বিন আবি তালিব কিংবা আবু রাফি রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে কোনো একজন ব্যক্তি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার মধ্যে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে এই বিয়ে ঠিক কখন বা কোথায় সম্পন্ন হয়েছে এ নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন ইহরাম বাঁধা অবস্থায়। এই হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল মক্কাতে। তবে অন্য আরেকটি মত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় মক্কার বাইরে। এ ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, সম্ভবত বিয়ের আলাপ কথাবার্তা বা বাগদান হয়েছিল মক্কায় উমরাতুল কাজার শেষ দিনে অর্থাৎ তৃতীয় দিনে, কিন্তু মূল বিয়ে হয়েছিল মক্কার বাইরে। সেই উমরা করার পর তিন দিন পর্যন্ত মক্কায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন দিন চলে যাওয়ার পর কুরাইশরা একজন লোক পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিল, তিন দিন হয়ে গেছে, এবার আপনারা মদিনা চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আরেকটু সময় দিতে তাহলে আমি তোমাদের জন্য মাইমুনার বিয়ের দাওয়াত আয়োজন করতে চাই। জবাবে সেই মুশরিকটা বলল, আমরা আপনার বিয়ের দাওয়াত খেতে চাই না, আপনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলে কথা রাখতেন, কাজেই তিনি সেই চুক্তির শর্ত মেনে নিলেন। তিন দিনের মধ্যে উমরা শেষ করলেন। এরপর সাহাবিদেরকে নির্দেশ দিলেন মদিনার উদ্দেশ্যে রওনা হতে। সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রওনা দিলেন। এরপর মক্কার বাইরে সারিফ নামক এলাকায় গিয়ে যাত্রাবিরতি করলেন, যার অবস্থান মক্কা থেকে 7 কিংবা 8 মাইল দূরে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, তিন দিন হয়ে যাওয়ার পরেও কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে চেয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ওয়ালিমা আয়োজন করতে চেয়েছিলেন। এখানে লক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজের উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা এবং ইসলামের প্রচার প্রসার ঘটানো। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে মক্কাবাসী এবং মদিনাবাসীর মধ্যে একটি সুসম্পর্ক স্থাপনের উপায় তৈরি হোক, আর সেই সময়টাও ছিল এর উপযুক্ত। হুদাইবিয়ার চুক্তির কারণে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। এজন্যই আল্লাহ রাসূল পরিকল্পনা করেছিলেন মক্কাতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ওয়ালিমার আয়োজন করবেন, আর তাতে মক্কার সব বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করবেন, এভাবে তাদের সাথে সুসম্পর্ক তৈরির একটি পথ উন্মুক্ত করবেন। কিন্তু কুরাইশরা তিন দিনের বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকতে দিতে রাজি হলো না, কারণ তারা ভয় পাচ্ছিল না জানি মুসলিমরা আবার এই সুযোগে মক্কা দখল করে নেয়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বিয়ের দ্বিতীয় হিকমত হচ্ছে নাজদের বিভিন্ন গোত্রের সাথে শত্রুতা দূর করা। নাজদের দুইটি বড় গোত্র ছিল বনু আমর এবং বনু হিলাল। ওরা ইসলামের বিরুদ্ধে কঠোর দুশ্মনী করত। ওদের পক্ষ থেকে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা ছিল মুসলিমদের। উহুদ যুদ্ধের পরের বছর চতুর্থ হিজরিতে ওরা 70 জন সাহাবিকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ওদের এলাকায়। এরপর বিশ্বাসঘাতকতা করে সবাইকে শহীদ করে দেয় নির্মমভাবে, আর এই ঘটনা পরিচিত বীরে মাওনার ঘটনা নামে। উল্লেখ্য, এর আগে উম্মুল মুমিনিন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা তিনিও তার পিতার দিক থেকে নাজদের বনু আমর ইবনে সাসা এই গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন। কিন্তু উম্মুল মুমিনিন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা বেশি দিন হায়াত পাননি। আল্লাহ রাসূলের সাথে বিয়ের কয়েক মাস পরেই তার ইন্তেকাল হয়ে যায়। কাজেই সেই বিয়ের মাধ্যমে বনু আমরের সাথে সুসম্পর্ক তৈরির উদ্যোগ সফল হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন আবারও নাজদের সেই বনু আমর ইবনে হিলালের সাথে সুসম্পর্ক স্থাপনের পথ উন্মুক্ত হল। কারণ পিতার বংশের দিক থেকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু আমর ইবনে হিলালের গোত্রীয়। এছাড়া মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বোনদের মধ্যে একজন ছিলেন নাজদের এক সর্দারের স্ত্রী। পরবর্তীতে এই বিয়ের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়। নাজদের অধিবাসী গোত্রগুলোর শত্রুতা হ্রাস পায়। ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে থাকে বনু হিলাল। এই বিষয়ের দিকে ইঙ্গিত করে মুহাম্মদ রশিদ রিদা রহিমাহুল্লাহ লিখেছেন, বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস এসে আল্লাহ রাসূলের কাছে মাইমুনার ব্যাপারে প্রশংসা করলেন। মাইমুনা ছিলেন আব্বাসের স্ত্রী উম্মুল ফাজলের বোন অর্থাৎ আব্বাসের শ্যালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সম্মতি পাওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে উদ্যোগী হয়ে এই বিয়ে করিয়ে দেন। তিনি এই বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, কারণ এই বিয়ের মধ্যে ইসলামের যে বিরাট উপকার আছে এটা তিনি বুঝতে পেরেছিলেন। মক্কায় তিন দিন থাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে শরীফ নামক এলাকায় যাত্রাবিরতি করেন, তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার ভেতরে। এ কারণে উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম আবু রাফিকে পাঠালেন মক্কায়। তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উটের উপরে রাখা একটি পালকিতে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই খুশি হয়ে গেলেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। তিনি আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, এই উট এবং উটের উপরে যা আছে সবই উপহার দিলাম আল্লাহর রাসূলের জন্য। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আযওয়াজাকা اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما.
হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেছেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছেন, এবং বিয়ের জন্য আরও বৈধ করেছি আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন এবং খালাতো বোনদের মধ্যে যারা আপনার সাথে হিজরত করেছে তাদেরকে। আর কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে তিনিও হালাল। এটা বিশেষ করে শুধুমাত্র আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যেন এই বিষয়ে আপনার কোনো অসুবিধা না থাকে। আর মুমিনদের স্ত্রী এবং দাসীদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা আমার জানা আছে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। সূরা আহজাবের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন। এই আয়াতের মাধ্যমে অন্যান্য মুমিনদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে একটি ব্যতিক্রমী নিয়ম দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়েছে। অন্যান্য পুরুষরা সর্বোচ্চ চারজন নারীকে বিয়ে করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জন্য এই সংখ্যা চারজনের মধ্যে সীমাবদ্ধ করে দেননি, বরং আল্লাহ তাআলা জানিয়েছেন, আপনি আপনার যে সমস্ত স্ত্রীদেরকে মোহরানা প্রদান করেছেন তাদের সবাইকে আপনার জন্য হালাল করা হয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতজন উম্মুল মুমিনিন গ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন তার জন্য হালাল বা বৈধ। এর বাইরে এই আয়াতে আরেকটি বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, অর্থাৎ ওয়াহাবাত নাফসাহা, তাহলে নবী যদি তাকে বিয়ে করতে চান সেই নারীও নবীর জন্য হালাল, এবং এটা শুধুমাত্র আপনারই জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই বিধান অন্য কোনো মুমিনদের জন্য প্রযোজ্য নয়। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, তখন তিনি আনন্দের সাথে বলে ওঠেন, এই উট এবং উটের উপরে যা আছে সবই আমি উপহার দিলাম আল্লাহর রাসূলের জন্য। কাজেই মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের ওই ক্যাটাগরি, অর্থাৎ ওয়াহাবাত নাফসাহা বা যারা নিজেকে নবীর কাছে সমর্পণ করেছেন তাদের অন্তর্ভুক্ত নারী কিনা, এই বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু আলেমদের মতে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেকে সমর্পণ করা একমাত্র নারী, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গ্রহণ করেছিলেন। তবে অধিকতর বিশুদ্ধ মত হচ্ছে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের অন্তর্ভুক্ত ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত নন, কারণ তিনি শুধু বলেছিলেন এই উট এবং এর উপরে যা আছে তা সবই রাসূলের জন্য উপহার। কিন্তু বাস্তবে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিয়ে হয়েছিল অভিভাবকদের মতামত অনুযায়ী। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার অভিভাবক। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন জাফর কিংবা আবু রাফে রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে। এছাড়া এই বিয়ের মোহরানাও আদায় করা হয়েছিল। ফলে এই বিয়ের মাধ্যমে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত নন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মোহরানা দিয়ে বিয়ে করেছেন। যদি কোনো নারী নিজেকে নবীর কাছে সমর্পণ করে দেন তাহলে সেই ক্ষেত্রে মোহরানা প্রদান করার প্রয়োজন হয় না। কাজেই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা যদি বলতেন আমি মোহরানা চাই না, কিংবা যদি সেই মোহরানা ফিরিয়ে নেওয়া হতো, তবেই তিনি সেই আয়াতের অন্তর্ভুক্ত ওয়াহাবাত নাফসাহা এর অন্তর্ভুক্ত হতেন। সুতরাং উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা সেই সব নারীদেরই অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা প্রদানের মাধ্যমে বিয়ে করেছেন। মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা যখন সাহাবিদের কাফেলার সাথে যোগদান করলেন, সেই সারিফ নামক এলাকাতেই তারা সেখানে রাত্রি যাপন করেন। উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার এই বিয়ের সংবাদে সাহাবায়ে কেরাম খুবই খুশি হলেন। সারিফ নামক এলাকাতেই সাহাবায়ে কেরাম রাত্রি যাপন করেন এবং এরপর তারা সবাই রওনা দেন মদিনার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র সোয়া তিন বছর সংসার করার সৌভাগ্য হয়েছিল উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই অল্প সময়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিনদের মধ্যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৃতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। তার থেকে মোট 76টি হাদিস বর্ণিত হয়েছে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সফরে এসেছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, এবং এটা ছিল সেই বিজয় হজের সফর। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন কিনা এই নিয়ে লোকেদের মধ্যে আলোচনা চলছিল। তাদের সন্দেহ দূর করার জন্য মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পান করলেন সবার সামনে, আর এভাবে লোকেদের মধ্যে আলোচনার অবসান ঘটল, দূর হয়ে গেল সবার সন্দেহ। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান এবং বিচক্ষণতার আরেকটি দৃষ্টান্ত। একবার মদিনার এক মহিলা অসুস্থ হয়ে যায়। এরপর সে মানত করল, যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেন তাহলে আমি ফিনিস্তিনে যাব, বাইতুল মাকদিসে গিয়ে সেই মসজিদে আল আকসা মসজিদে আমি সালাত আদায় করব। আল আকসা মসজিদে যদি কেউ একবার সালাত আদায় করে তবে তার জন্য 5000 বার সালাত আদায় করার সমপরিমাণ বলে ধরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার বাড়িতে বা ঘরে সালাত আদায় করে, এর পরিবর্তে সে যদি মসজিদে সালাত আদায় করে তাহলে 25 গুণ সওয়াব পাবে। আর যদি সে জামে মসজিদে অর্থাৎ যেখানে জুমার সালাত হয় সেই মসজিদে সালাত আদায় করে তাহলে সে 500 গুণ সওয়াব পাবে। আর যদি মসজিদে আকসা সেখানে সালাত আদায় করে তাহলে 5000 গুণ সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি রাসূলের মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে সে 50000 গুণ সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি মসজিদে হারাম বা বাইতুল্লাহ সালাত আদায় করে মক্কার হারাম শরীফে সালাত আদায় করে তাহলে সে 100000 গুণ সওয়াব পাবে। এ কারণে সেই মহিলাটি মানত করেছিল সে ফিলিস্তিনে গিয়ে সালাত আদায় করবে, যেন সে 5000 গুণ বেশি সওয়াব পেতে পারে। এরপর আল্লাহ তাআলা সুস্থ করে দেন সেই মহিলাটিকে এবং সে ফিলিস্তিনে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। যাওয়ার আগে সে বিদায় নিতে এলো উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজির মসজিদে একবার সালাত পড়া আল আকসা মসজিদে সালাত পড়ার থেকে 1000 গুণ উত্তম, কাজেই তুমি এখানেই থাকো। এই বলে তিনি সেই মহিলাটিকে সঠিক পরামর্শ দিলেন। এই ঘটনা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান এবং বিচক্ষণতার একটি দৃষ্টান্ত। সমস্ত উম্মুল মুমিনিনদের মতো মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন দানশীল। গরিব দুঃখীদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন তিনি। তার দানশীলতার একটি অনন্য বৈশিষ্ট্য হল দান করার জন্য এমনকি ঋণ করে হলেও তিনি দান করতেন। একবার তিনি একটু বেশি পরিমাণ অর্থ ঋণ করে ফেলেন। এ কারণে তার পরিবারের একজন এসে বলেন, আপনি এত ঋণ শোধ করবেন কিভাবে? জবাবে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ঋণ পরিশোধের ইচ্ছা রাখে আল্লাহ তার ঋণ শোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অনেক শুকরিয়া আদায় করতেন আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। একবার তিনি দেখেন মাটিতে একটি ডালিমের দানা পড়ে আছে, কে যেন ফেলে দিয়েছে সেই দানাটি। একটি ডালিমের দানা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মাটি থেকে সেই দানাটি তুলে নিলেন। এরপর বললেন, নিশ্চয়ই আল্লাহ অপচয় পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত যত সামান্যই মনে হোক না কেন, তিনি সেগুলোকে তুচ্ছ করতেন না, বরং প্রতিটি নিয়ামতের কদর করতেন, কোনো কিছু অপচয় করতেন না রাদিয়াল্লাহু আনহা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সবসময় আল্লাহ তাআলার জিকির আজকার করতেন। যখন হজ এবং উমরা করতে যেতেন সবসময় জিকির অবস্থায় থাকতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খাদেম কুরাইব বর্ণনা করেন, ইবনে আব্বাস একবার আমাকে মাইমুনার উটের চালক নিযুক্ত করেছিলেন। যাত্রাপথে আমি শুনলাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সফরের পুরোটা সময় আল্লাহ তাআলার জিকির করছেন, প্রশংসা করছেন, আর এভাবে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত জিকির করতে থাকেন তিনি। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু যুদ্ধের সফরেও গিয়েছিলেন। তাবুক যুদ্ধের অভিযানে তিনি ছিলেন আল্লাহ রাসূলের সাথে। যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা এবং সেবা যত্নের ব্যবস্থা করতেন মুসলিম নারীরা। যুদ্ধের ময়দানে পানি আনা নেওয়ার কাজ করতেন তারা। একবার এমনই একটি দলের নেত্রী ছিলেন উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন এভাবেই আল্লাহ এবং তার রাসূলের খেদমত করে গেছেন তিনি। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এমনই একটি ঘটনা বর্ণনা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ আলেমদের একজন। যেহেতু মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইবনে আব্বাসের খালা, এই সুযোগে ইবনে আব্বাস প্রায়ই তার খালার বাড়িতে আসতেন। তবে এই আসার উদ্দেশ্য থাকত যেন খালার বাড়িতে থাকার সুযোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ঘরে থাকা অবস্থায় ইবাদত বন্দিগী করেন, কীভাবে রাত জাগেন, এইসব বিষয় তিনি দেখবেন এবং সেগুলো শিখবেন। এই কারণে একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এসে ঘুমের ভান করে শুয়ে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগী করতে শুরু করেন এবং সালাত আদায় করতে দাঁড়ান, তখন চুপি চুপি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাতে দাঁড়ান। তবে ইবনে আব্বাস ভুল করে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইবনে আব্বাসের কান ধরে টেনে তাকে তার ডান দিকে এনে দাঁড় করান। উল্লেখ্য, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ছিলেন বালক বয়সী। চলুন সেই ঘটনাটি শোনা যাক সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা থেকে। ইবনে আব্বাস বলেন, একবার আমি আমার খালা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাত্রি কাটাই। আমি ঘরের একদিকে শয়ন করি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা অন্যদিকে শয়ন করেন, অর্থাৎ তারা আড়াআড়িভাবে শুয়েছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে শুয়েছিলেন সেদিকে আড়াআড়িভাবে তাদের দুজনের পায়ের কাছে শুয়েছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস বলেন, মাঝরাতে অথবা তার কিছু আগে কিংবা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগলেন এবং তার দুই হাত দিয়ে দুই চোখ ডলতে লাগলেন। এরপর সূরা আলে ইমরানের শেষ দশটি আয়াত তিনি তিলাওয়াত করেন। এরপর ঘরে ঝুলানো একটি মশক থেকে পানি নিয়ে খুবই সুন্দরভাবে তিনি ওযু করেন এবং সালাতে দাঁড়িয়ে যান। ইবনে আব্বাস বলেন, এরপর আমিও উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করলেন তাকে সেইভাবে অনুসরণ করলাম এবং আমি তার বাম পাশে সালাতে দাঁড়িয়ে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত দিয়ে আমার কান ধরে টেনে এনে আমাকে তার ডান দিকে দাঁড় করালেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত দুই রাকাত করে মোট ১২ রাকাত সালাত আদায় করেন। এরপর বিতর সালাত পরে তিনি শুয়ে পড়েন। এরপর তিনি কিছুক্ষণ হালকা করে ঘুমের মতো অবস্থায় শুয়ে থাকেন। এর মধ্যে মুয়াজ্জিন এসে ফজর সালাতের জন্য ডাক দিল এবং আল্লাহ রাসূল উঠে দুই রাকাত সালাত পড়লেন, অর্থাৎ ফজরের দুই রাকাত সুন্নত সালাত তিনি আদায় করলেন। এরপর তিনি বের হয়ে যান এবং ফজরের দুই রাকাত ফরজ সালাত জামাতে আদায় করান। অন্য সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, যখন রাতের অধিকাংশ অংশ কেটে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকান এবং এই আয়াতটি তিলাওয়াত করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
ইন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব,
অর্থাৎ এই আসমান জমিনের সৃষ্টি এবং রাত এবং দিনের আবর্তনের মাঝে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তাশীল এবং জ্ঞানী ব্যক্তি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেন, তিনি বলেন, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন বাইনি ইয়াদাইয়া নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আযিম লি নূরা ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আপনি আমার ডানে, আমার বামে, আমার পেছনে, উপরে, নিচে এবং কিয়ামতের দিনে আমাকে দান করুন নূরের দীপ্ত রশ্মি। বিশুদ্ধ হাদিসের বর্ণনা থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন সেই অসুস্থতার সূচনা হয়েছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থা থেকেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম অসুস্থ হয়ে যান তখন তিনি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এরপর তিনি সেখানে অন্যান্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ঘরে চলে আসেন এবং উম্মুল মুমিনিনরা তাকে সেই অনুমতি প্রদান করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে আসেন তখন তার পা মাটিতে হেঁচড়াচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুইজন সাহাবীর কাঁধে ভর দেওয়া অবস্থায়। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে, আর অন্য পাশে ছিলেন অন্য একজন ব্যক্তি অর্থাৎ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভর দিয়ে রেখেছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার দানশীলতা সম্পর্কে একটু আগেই বলা হয়েছে, তিনি প্রচুর পরিমাণ অর্থ দান করতেন, এমনকি দান করার জন্য ঋণ করতেও দ্বিধা করতেন না। একবার তিনি তার একটি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন এবং এ ব্যাপারে আল্লাহ রাসূলের অনুমতি গ্রহণ ছাড়াই তিনি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসেন তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল, আপনি কি জানেন আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি? রাসূল বললেন, তাই নাকি? মাইমুনা বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সেই দাসীটিকে তোমার মামার কাছে পাঠিয়ে দিতে তাহলে আরও বেশি সওয়াব পেতে। এই কথার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে অধিক সওয়াব লাভের উপায় শেখানো। যদি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সেই দাসীকে তার আত্মীয়ের কাছে পাঠিয়ে দিতেন তাহলে তিনি আত্মীয়দের প্রতি দান সদাকার মাধ্যমে একসাথে দুইটি সওয়াব পেতেন, অর্থাৎ প্রথমত দান সদাকার সওয়াব আর দ্বিতীয়ত আত্মীয়ের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশের পর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তার আত্মীয় স্বজনদের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠেন এবং যখনই সম্ভব হতো তিনি আত্মীয় স্বজনের সাথে দেখা করতেন এবং তাদের সাথে সুন্দর সম্পর্ক এবং যোগাযোগ রক্ষা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের মধ্যে অর্থাৎ উম্মুল মুমিনিনদের মধ্যে মাইমুনা ছিলেন সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী। সেই দাসীকে আজাদ করে দেওয়া সেই হাদিসের উপরে মন্তব্য করে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি না নিয়েই মাইমুনা সেই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। আর যেহেতু রাসূলুল্লাহ তার এই কাজকে নিষেধ করেননি বরং আরও উত্তম উপায় বলে দিয়েছিলেন, তা থেকে বোঝা যায় স্ত্রী যদি তার নিজের মালিকানাভুক্ত সম্পদ থেকে ইসলামের বৈধতার ভেতরে খরচ করে তাহলে সে স্বাধীনভাবে অর্থ খরচ করার অনুমতি রাখে। সুতরাং এই হাদিস থেকে স্ত্রীদের সম্পদের মালিক হওয়ার সম্পর্কে দলিল পাওয়া যায়। একজন স্ত্রী কীভাবে অর্থ খরচ করবে এক্ষেত্রে স্বামী স্ত্রীর একমত হওয়া এটা সুন্দর পারিবারিক সম্পর্ক রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তবে যদি কোনো বিষয়ে একমত নাও হয় এরপরেও একজন নারী তার অর্থ থেকে তার উপার্জন থেকে স্বাধীনভাবে অর্থ খরচ করতে পারেন এবং এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইসলামে নারীদেরকে সম্পত্তির মালিকানা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্ম কিংবা সভ্যতার দিকে তুলনামূলক দৃষ্টিতে তাকালে দেখা যায় ইংরেজি 1800 সালের আগে ইউরোপ আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের কোথাও নারীদেরকে সম্পত্তির মালিকানার অধিকার প্রদান করা হয়নি, অথচ ইসলামের মাধ্যমে বহু আগে থেকেই নারীদেরকে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও জীবিত ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি খুলাফায়ে রাশিদিনের শাসনামল দেখেছেন এবং এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কালও পেয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পরবর্তী উম্মতের মধ্যে যে ফিতনা দেখা যায় তিনি সেই সব রাজনৈতিক ঘটনায় কোনোভাবেই অংশগ্রহণ করেননি, বরং ঘরে অবস্থান করেছেন এবং সেই সব ফিতনা থেকে বিরত ছিলেন। হজ এবং উমরা ছাড়া অন্য কোনো কিছুর উদ্দেশ্যেই তিনি ঘর ত্যাগ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সবসময় সেই দিনটির কথাই স্মরণ করতেন যেদিন আল্লাহ রাসূলের সাথে তার বিয়ে হয়েছিল এবং যেদিন তিনি আল্লাহ রাসূলের সাথে একত্রিত হয়েছিলেন মক্কার বাইরে সেই সারিফ নামক এলাকায়। সবসময় তিনি চাইতেন সেই স্থানেই যেন তার কবর হয় এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাই পূরণ করেছিলেন। জীবনের শেষ সময়ে এসে অসুস্থ হয়ে যান আমাদের মা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। তখন তিনি ছিলেন মক্কায় এবং তিনি লোকেদেরকে বলতে থাকেন, তোমরা আমাকে মক্কার বাইরে নিয়ে যাও, কারণ মক্কায় আমার মৃত্যু হবে না, আল্লাহ রাসূল আমাকে এই কথা জানিয়ে গেছেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যাওয়া হয় মক্কার বাইরে সারিফ নামক জায়গায়, যা ছিল মক্কা থেকে প্রায় 9 মাইল দূরে। বিয়ের পর এখানেই আল্লাহ রাসূলের সাথে প্রথম দেখা হয়েছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহার, আর এখানেই তিনি আল্লাহ রাসূলের সাথে প্রথম রাত্রি যাপন করেছিলেন। আর আল্লাহর ইচ্ছায় এখানেই ইন্তেকাল করেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এরপর সেখানেই তাকে সমাহিত করা হয়। উম্মুল মুমিনীন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার জানাজা সালাত পড়িয়েছিলেন তারই ভাগ্নে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। দাফনের জন্য যখন খাটিয়াতে লাশ ওঠানো হয় এবং লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বারবার বলছিলেন, লোকেরা তোমরা সাবধান, এটা আল্লাহর রাসূলের স্ত্রীর লাশ, তোমরা বেয়াদুবি করো না, বেশি নড়াচড়া করো না, যত্ন এবং ইজ্জতের সাথে লাশ নিয়ে চলো, কারণ তিনি তোমাদের মা। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হায় আল্লাহ, এবার তো মাইমুনাও চলে গেলেন, আমাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ ভীরু আর ছিলেন সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহর মত অনুসারে হিজরতের 51 বছর পর ইন্তেকাল করেন উম্মুল মুমিনীন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা উম্মুল মুমিনীনদের সকলের উপরেই সন্তুষ্ট হয়ে যান, জান্নাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।